Hello.
শুরু হচ্ছে এ সপ্তাহের কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় দক্ষিণ এশিয়ায় মাদক সমস্যা, আসক্তি এবং প্রতিকার। আজকের হ্যালো ওয়াশিংটন উপস্থাপন করছেন এ অনুষ্ঠানের সঞ্চালক আজকে তাহেরা কেবরিয়া।
ধন্যবাদ সরকার কবিরউদ্দিন। আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ইতিমধ্যেই আপনারা শুনেছেন, আরও একবার বলছি, আমাদের আজকের বিষয় দক্ষিণ এশিয়ায় মাদক সমস্যা, আসক্তি এবং প্রতিকার। আজকের অনুষ্ঠানে আমাদের তিনজন বিশেষ অতিথি রয়েছেন। বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ফ্রান্সিস বকুল কস্টা, তিনি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্স সেন্টার ফর অ্যাডিক্টস বা বারাকার কোঅর্ডিনেটর, মাদক সমস্যা এবং এর প্রতিকার নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। রয়েছেন ভারতের কলকাতা থেকে সন্ধি মুখার্জি, সাবেক জয়েন্ট পুলিশ কমিশনার এবং স্পেশাল অ্যাডিশনাল পুলিশ কমিশনার, এবং পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর জেনারেল হিসেবে অবসর নিয়েছেন তিনি রয়েছেন। আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন আমেরিকার ম্যারিল্যান্ড রাজ্যের মনোবিজ্ঞানী এবং প্রাপ্ত বয়স্ক আসক্তি বিশেষজ্ঞ ডক্টর মারিয়াম পারভিন, তিনি প্রায় দুদশক এ বিষয়ে কাজ করছেন। আপনাদের সবাইকে আসরে স্বাগত জানাচ্ছি। সীমিত সময়ের কারণে একই ধরনের প্রশ্ন এবং মন্তব্য নিয়ে প্রত্যেক উত্তরদাতার কাছে যাওয়া আমাদের সম্ভব হতে নাও পারে। প্রশ্ন যারা করছেন, আশা করি আপনারাও প্রশ্ন মন্তব্য সংক্ষিপ্ত রাখবেন। তাহলে আসুন আমাদের কলিং শো শুরু করা যাক। প্রথম কলারের কাছে যাচ্ছি। হ্যালো।
হ্যালো,
জি বলুন।
আমি এস এম মুসা বলছিলাম, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। যে ইস্যুটা নিয়ে কথা হচ্ছে সেটা খুবই কন্টেম্পোরারি ইস্যু আমাদের দেশে কনটেক্সটে। আমি আসলে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, এই মুহূর্তে আমাদের দেশে বাইরে থেকে প্রচুর ডোনার এজেন্সি বা ইভেন গভর্নমেন্ট অন্যান্য অনেক সেক্টরে অনেক সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য বা অ্যাওয়ারনেস ক্রিয়েটের জন্য অনেক ধরনের প্রোগ্রাম করে থাকেন, কিন্তু মাদক রিলেটেড কোনো ধরনের অ্যাওয়ারনেস আমরা এ পর্যন্ত এরকম ম্যাসিভ ওয়েতে বা ওরকম কম্প্রিহেন্সিভ ওয়েতে ক্যারি আউট করতে দেখি নাই। তো এই ব্যাপারে আপনাদের বক্তব্য কি বা এই ব্যাপারে আপনারা কি মনে করেন যে অন্যান্য দেশ বা আমাদের গভর্নমেন্ট এই ব্যাপারে কেন এখনো এতটা পিছিয়ে আছে, যেখানে এটা কিছুদিন পর একটা এপিডেমিক আকারে ছড়িয়ে যাওয়ার একটা সুযোগ রয়েছে? ধন্যবাদ।
মাদক সমস্যার সম্পর্কে ব্যাপকভাবে অ্যাওয়ারনেস বা সতর্কতা তৈরি হচ্ছে না, বিষয়টি কি প্রথমেই ফ্রান্সিস বকুল কস্টা আপনি বলবেন এ বিষয়ে? সরকার কেন এতটা পিছিয়ে আছে?
মাদক সমস্যা আমাদের দেশে অনেক বছর পুরনো, স্বাধীনতার পর পর এবং বিশেষ করে আশির দশক থেকে আসলে এটার ব্যাপকতা শুরু হয়। যেভাবে শুরু হয় আসলে এটার জন্য যেই ব্যাপকভাবে সচেতনতা, গণজাগরণ সেটা হয়ে ওঠা সম্ভব হয়নি, না এটা সত্যি। তারপরও স্থানীয়ভাবে সবাই চেষ্টা করছে, তবে সম্পূর্ণ আমাদের দেশের জাতীয়ভাবে এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা তৈরি হয়নি যে এই মাদকের জন্য আমরা সচেতনতা করার জন্য যথেষ্ট কাজ করতে পারতেছি।
সন্ধি মুখার্জি, আপনার কাছে আসছি, আপনি এই ব্যাপারটা নিয়ে কিছু বলুন।
অ্যাকচুয়ালি বিভিন্ন পুলিশ দপ্তরে বিশেষ করে কেন্দ্রীয়ভাবে প্রত্যেকটি রাজ্যের রাজধানীতে এবং দিল্লিতেও এই বিভিন্ন সেট আপ আছে, আমাদের অ্যান্টি ড্রাগ আমাদের সেন্টার পুলিশের মধ্যে। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আমরা যখন আশি দশকের এই সমস্যা নিয়ে যখন আমরা কাজ করেছি এলাকায়, আমরা যারা এর সঙ্গে যুক্ত দুষ্কৃতী তাদের গ্রেপ্তার করা বা এটা নিয়ে আমরা ওই সচেতন হওয়ার জন্য বিভিন্ন আমরা ব্যবস্থা নিয়েছি, তখন আমরা লক্ষ্য করেছিলাম প্রধানত মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত মহলে বা তাদের মধ্যে যারা আসক্তদের সংখ্যা বেশি এবং এটা উঁচু ক্লাসের ছাত্র বেশি, ছাত্রী কম, কিন্তু এটা সীমাবদ্ধ ছিল যারা কিছুটা বিত্তবান, খুব না হলো ওই রকম ওই ওই জায়গায়। কিন্তু যত দিন গেছে সব থেকে আমরা খুব দুশ্চিন্তার কথা হয়ে দাঁড়িয়েছে, এটা ক্রমাগত গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে এবং শহরগুলোতে, বড় শহর বা ছোট শহরগুলোতে একেবারে যারা দরিদ্র বস্তিবাসী, যারা দিনমজুরের কাজ করে নানা রকম জায়গায়, বিশেষ করে কলকারখানা এলাকায় বা গ্রামগঞ্জেও, সে তাদের মধ্যে এই নেশা ছড়িয়ে পড়াটা মানে আমি আরো বেশি মানে দুশ্চিন্তার এবং বিপজ্জনক। তবে ভারতবর্ষের চেষ্টা হয়, তবে যতটা চেষ্টা যতটা গুরুত্ব পাওয়ার কথা ততটা নিশ্চয়ই হয় না, সেটা আমরা নিজেরা বুঝি, কারণ অন্যান্য নানান সমস্যার মধ্যে এটা অনেকটাই হারিয়ে যায়। তবে ভারতবর্ষে তো দুটো জায়গা আমাদের, বিশেষ করে আমরা আমাদের নর্থ ইস্ট যে রাজ্য আছে মণিপুর, হয়তো অনেকেই জানেন মণিপুর, হ্যাঁ মণিপুর এবং আমাদের দিল্লি থেকে এক ধরনের একটি একটি ট্রাক মানে খুবই আমাদের নিয়ে সেগুলোকে এফিড্রাইন বলে একটি ড্রাগ আছে আর সুডো এফিড্রাইন, এই দুটি ড্রাগ সাধারণত ওই অ্যাজমা বা আমাদের এই সাইনাস এই ওষুধ হিসেবে কাজ করে, কিন্তু এগুলোর মধ্যে অ্যাডিকশন মানে এটাকে কিছুটা কেমিক্যাল ট্রিট করলে এটা খুব বেশ শক্ত রকমের একটি ড্রাগ হিসেবে ব্যবহার হয়, এটাকে করা যায়। এটা ওই দিল্লি থেকে একটা বড় সংখ্যা অনেকগুলো রাজ্য থেকে কিনে মণিপুর থেকে বার্মাতে এটা কিন্তু ওই নানান সেন্টার আছে যেখানে এই ড্রাগটাকে পার্টি ড্রাগ হিসেবে করে আবার ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া হয়।
আচ্ছা, তো সরকার এই যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সরকার কি কোনো ব্যবস্থা গ্রহণ করছে, এটাই কিন্তু প্রশ্নটা ছিল যে সতর্কতা তৈরি করা হচ্ছে কিনা মাদক সম্পর্কে।
দুটো হয়, আমি তো বলতে পারবো এই কয়েকদিনে খুব দুর্ভাগ্যের কথা, যেমন কালকেই আমাদের মণিপুর এয়ারপোর্ট থেকে একটি বড় একটি কনসাইনমেন্ট ধরা হয়েছে। আবার সবথেকে দুর্ভাগ্যের কথা হচ্ছে যে একজন মিলিটারি মানে আমাদের আমাদের সামরিক বাহিনীর একজন কর্নেল, লেফটেন্ট কর্নেল, তাকে গ্রেফতার করা হয়েছে দিন দুয়েক আগে মণিপুর এলাকাতেই। সে একটি মিলিটারি কনভয়ে করে ওই এফিড্রাইন ট্যাবলেট পাচারের সঙ্গে যুক্ত ছিল, যদিও তিনি স্বীকার করেননি কিন্তু ধরা হয়েছে। তবে আমি যেটা বলতে চাই যে এটা আর একটা আপনি জানেন যে আমাদের যারা ওখানে মিলিটেন্ট যে আউটফিট আছে ওই KYKL এবং KCP, আমাদের মণিপুরে বহুদিন ধরে সক্রিয় এটা বেশ শক্ত টেররিস্ট একটি সংস্থা দুটি, তারা কিন্তু এটার সঙ্গে যুক্ত এবং তারা তাদের এই এর মধ্যে তাদের ইনভেস্টমেন্ট এবং চালান যে অর্থ রোজগার তারা করে, এটা একটা অর্গানাইজড গ্যাং মানে মণিপুর বার্মা, এটা কিন্তু ওদের ওই টেররিস্টের কাজে লাগায় এবং বললাম ধরা হচ্ছে। তবে সম্পূর্ণ নির্মূল করার জন্য যতটা গুরুত্ব দিয়ে যতটা মানে আমি করা উচিত এবং সেটা বোঝা,
বিষয়টি নিয়ে আবারও আসছি। সন্ধি মুখার্জি, আমাদের আরেকটি কল এসেছে, আসুন নেওয়া যাক, দেখি। হ্যালো,
হ্যালো,
জি বলুন।
জি, আমি সারা বলছি ওয়াশিংটন ডিসি থেকে। দক্ষিণ এশিয়ায় মাদকের প্রতি তরুণ সমাজের যে আসক্তি এবং এর প্রতিকার নিয়ে আপনাদের যে আলোচনা, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো আলোচনা আমি মনে করি। তো আমার একটি প্রশ্ন আছে, ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে আমি যা দেখেছি, তরুণ সমাজ বন্ধুদের দ্বারা প্ররোচিত হয়ে শখের বসে অথবা পরীক্ষা করতে গিয়ে মাদক সেবন করছে এবং মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে, একটি পর্যায়ে কোনোভাবেই মাদক থেকে আর বের হয়ে আসতে পারছে না, এর প্রতিকার কি?
ডক্টর পারভিন, আপনি এই প্রশ্নের প্রশ্নটা নিতে চান, আপনি কিছু বলুন। আসক্তি, এই যে আসক্তি আসক্ত হয়ে পড়ছে এই ব্যাপারটি
খুবই সুন্দর প্রশ্ন। আসক্তি জিনিসটা যদি ছেলেমেয়েরা বুঝতে পারে বা আমরা যদি বুঝতে পারি যে আসক্তিটা কেন হচ্ছে, এবং আমাদের আগের প্রশ্নের ব্যাপারে বলছি যে জিনিসটা, এই আসক্তি জিনিসটা একটা অত্যন্ত সায়েন্টিফিক জিনিস এবং এই জিনিসটা ঘটছে মানুষ যখন একটা মাদক সেবন করে, ব্রেনে বা মস্তিষ্কে কতগুলো পার্মানেন্ট পরিবর্তন ঘটে, এবং আমরা যদি এই জিনিসগুলো যারা আমাদের এই তরুণ সমাজ এগুলো সেবন করছে অত্যন্ত সহজভাবে দেখানো যায় যে এইগুলা তুমি খাচ্ছ ক্ষণিকের অত্যন্ত তীব্র ভালো লাগার জন্য, এবং খাচ্ছ বন্ধু বান্ধব খাচ্ছে, আমিও খাচ্ছি, একটু বিষণ্ণতা আছে, এটা খেলে শুনেছি ভালো লাগে, কিন্তু তার এই সামান্য একটু খাওয়ার জন্য ক্ষণিকের ভালো লাগা তোমার মস্তিষ্কে যে একটা সাংঘাতিক পরিবর্তন এনে দেয় এবং এই পরিবর্তন ফেরানো অত্যন্ত সম্ভব না, এবং এই পরিবর্তনের বশেই আমরা অনেক রকম উপসর্গ দেখতে পাই, এবং এটা কি যারা এটা সেবন করছে তাদেরকে যেভাবেই হোক আমাদের জানাতে হবে যে তোমার এই ক্ষণিকের ভালো লাগার জন্য তুমি যে কি ভয়াবহ একটা জিনিস চেষ্টা করতে যাচ্ছ সে তুমি বুঝতে পারো, তাহলে তোমার ওই দমন করা দরকার, তোমার ওই ইচ্ছাটাকে দমন করতে হবে। এটা একটা অ্যাওয়ারনেস এবং নলেজটা যদি না বাড়ানো যায় আমার মনে হয় যেভাবেই চিকিৎসা, কারণ চিকিৎসা কোনো একটা উপায় না, একটা ওষুধ খেলে এই চিকিৎসা ভালো হবে না, এটা একটা এত রকম অসুবিধা একটা শরীরে করে ফেলে যে এই মাদকে যারা আসক্ত হয়ে যায় তাদের শুধু ব্রেনই নষ্ট হয় না, শরীরের স্বাভাবিক শরীরের চিন্তা শক্তি এমনি ফিজিক্যাল হেলথও খারাপ হয়ে যায়। এই জন্য এই ভয়াবহ দিকটা যদি একটু তুলে ধরা যায় ছবির মাধ্যমে, পোস্টারের মাধ্যমে, আমার মনে হয় অত লেখাপড়ার দরকার নাই, জিনিসটা অত্যন্ত সহজ। ব্রেন তুমি যেভাবে স্বাভাবিক ব্রেন চলে সেটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেয়।
ডক্টর পারভিন, আপনার কাছে আবার ফিরে আসছি। ফ্রান্সিস বকুল, এ বিষয়ে আপনি যদি ছোট করে কিছু বলতেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কি মনে করছেন আপনি?
হ্যাঁ, এটা আমরা বলি অসুস্থতা বা এটা একটা সমস্যা যার পুনরাবৃত্তি ঘটে প্রতিবার।
মানে তরুণ সমাজ শখের বশে নিচ্ছে এবং আসক্ত হয়ে পড়ছে।
শখের বশে বসে কেউ নেয় না, এটা একবার নিবে কিন্তু দ্বিতীয়বার নিবে কেন? না, এটা কারণ থাকে, সেই কারণটাই আগে খুঁজে বের করতে হবে। আমাদের তরুণ সমাজের মধ্যে যে ডিপ্রেশনের এখন অবস্থা, না এটা একটা আমরা মনে করি বিরাট দায়ী আমাদের পরিবারের যেই জীবন ধারা, না তার মধ্যে থেকেও আমাদের জন্য একটা দায়ী আসে, না এবং ব্যক্তি তার নিজেও দায়ী, তাই সে কোপ করতে পারে না তার সমাজের সঙ্গে, তার এই সমস্ত যুদ্ধের সঙ্গে, ফলে সে মাদকের কাছে ফিরে যায় এবং বারবার ফিরে যায়। এটা সঠিক চিকিৎসা যদি না হয় তাহলে তাকে বারবার বারবার যেতেই হবে। সঠিক চিকিৎসা পেলে আমরা দেখেছি আজকে আমাদের প্রায় অনেকগুলো বছর, 20-25 বছরও ভালো আছে যারা, এবং সমাজে আবার তারা পুনরায় জীবনযাপন শুরু করছে এবং অনেকের চেয়ে অনেক ভালো জীবনযাপন, না তাকে সাহস দিতে হবে, নিশ্চয়ই সম্ভব সম্ভব।
আচ্ছা, তো একটি ফোন এসেছে, আমরা কলটা নিয়ে নিচ্ছি।
For to answer some other people are asking questions.
Hello, বলুন। Hello. Hello.
Hello.
জি বলুন, আপনার কি প্রশ্ন আছে?
আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমার ছেলেমেয়েরা দুজন এখন ইউনিভার্সিটিতে চলে গেছে, তো আমরা বাঙালি,
আপনি কোথা থেকে ফোন করছেন?
আমরা থেকে খুব সুপারভিশনে রাখি, খুব ক্লোজ রাখি। তো একবার ইউনিভার্সিটি চলে যাওয়ার পরে তো সবাই জানে যে আমেরিকায় অ্যালকোহল অ্যাবিউজ বেশ হয়, বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে। বাংলাদেশ কমিউনিটির ন্যাশনালি কি প্রোগ্রাম আছে যেখানে আমাদের ছেলেমেয়েরা যেতে পারে সাপোর্টের জন্য?
এই প্রশ্নটা মনে হয় এই প্রশ্নটা করেছিলেন রানু হক দুবাই থেকে। তো ডক্টর পারভিন, এই যে ইউনিভার্সিটিতে যাচ্ছে এবং মাদকে আসক্ত হচ্ছে, এ সম্পর্কে আমেরিকায় কি ধরনের প্রতিকার ব্যবস্থা আছে আপনি যদি কিছু বলেন?
ওনার প্রশ্নটা মনে হয় যারা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে, ইউনিভার্সিটি, কলেজে কাউন্সেলিং সেন্টার আছে এবং প্রথমে যদি কারো অসুবিধা দেখা দেয় তাদের পুরোপুরি যে কাউন্সিলরকে বলতে হবে যে আমি, কেউ তো ওকে খুঁজে বের করবে না, ওকেই যে স্বীকার করতে হবে যে আমি ড্রাগে আসক্ত হয়ে গেছি, আমি কাউন্সিলিং, এবং তারপরে ওখানে সুন্দর সিস্টেম আছে ড্রাগে সে সাহায্য পাবে। কিন্তু যদি সে কখনো না বলে কেউ ওকে চিকিৎসার জন্য আগিয়ে দেবে না।
সন্ধি মুখার্জি, এ বিষয়ে আপনি আমাদের দেশে কি ধরনের ব্যবস্থা আছে কিছু যদি?
আমি একটা কথা বলি শুধু, মানে আমাদের এই সচেতন করার যে ব্যবস্থাগুলো আছে এগুলো কিন্তু মানে অত্যন্ত মাইল্ড, অত্যন্ত নিরীহ ধরনের। কারণ একটা জিনিস আমাদের ভাবা দরকার যে খুব বড় বড় ক্রিমিনাল র্যাকেট, ধরুন তারা যে অ্যাগ্রেসিভ মার্কেটিং, যেভাবে ওরা এই ধরুন ড্রাগ ওরা বিক্রি করে বা বিভিন্ন জনের মধ্যে ছড়িয়ে দিতে চায় একটা রোজগারের জন্য, এবং এগুলো এখন একটা আর একটা ভয়ঙ্কর দিক হয়েছে যে টেরোরিস্ট গ্রুপগুলো, ধরুন আমাদের ভারতবর্ষ তো এই আমাদের উত্তর পূর্ব নর্থ ইস্টে এবং আমাদের পাঞ্জাব, হরিয়ানা এবং আফগানিস্তানের পপি কালচার আমরা সবাই জানি, ওই টেরোরিস্ট গ্রুপগুলো একটা বড় অঙ্কের অর্থ রোজগার করার জন্য এটাকে তারা মার্কেটিং করে, তারা অত্যন্ত রুথলেসলি করে, এবং যারা প্রথমে বিনা পয়সায় খাই দিয়ে তারপরে যখন তারা আসক্ত করে তারপর তাদের কাছে টাকা দেয় বা তাদের আবার দিয়ে বিক্রি করানো। সেই জন্য এটা দরকার অত্যন্ত জোরালোভাবে নিয়মিত এর মানে সচেতন করার প্রোগ্রাম, এবং যেটা কিন্তু শুধু একটি দেশে নয়, আমরা প্রতিবেশী দেশগুলিতে একসঙ্গে সরকার এবং স্বেচ্ছাসেবী সংস্থা অনেকে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করেন। তারা ডিহাইড্রেশন সেন্টার করেছেন, আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতায় কয়েকটি জায়গাতে আমি যাই এবং আমাদের স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যের জন্য যে ছেলে এবং মেয়েরাও কিছু কিছু আসক্ত, তারা যারা পুনর্বাসনের জন্য বা চিকিৎসার জন্য যান তাদের মায়েরাও এই ধরনের যারা আমাদের যে সংস্থা স্বেচ্ছাসেবী তাদের মধ্যে তার মায়েরাও আসেন, প্রধানত মায়েরা, কিছু ক্ষেত্রে পিতারাও আসেন। তবে এর জন্য কিন্তু একেবারে এটা মানে একটা রুটিন মাফিক করে এরা কখনোই দমন করা যাবে না, আমি আবার বারবার বলি, কারণ মার্কেটিং এর যারা আছে যারা এগুলো বিক্রি করে তারা অত্যন্ত অর্গানাইজড র‍্যাকেট এবং একেবারে তারা অত্যন্ত সক্রিয়, এবং এটাকে বিশেষ করে তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা বা বিচার ব্যবস্থা এটা অত্যন্ত দুর্বল। সুতরাং একেবারে আমাদের স্বেচ্ছাসেবী সংস্থাদের সঙ্গে বাবা মায়েরাও সঙ্গে থাকুন, আপনাদের ছেলে যারা সন্তান যারা বড় হচ্ছে তাদের কথা ভেবে, এবং অত্যন্ত জোরালো ভাবে বিভিন্ন পাড়ায় পাড়ায় এই সচেতন করা প্রোগ্রাম মিছিল করা, আগে আমরা দশকের শেষে মিছিল করা হতো, এটা ওই বছরে একবার ড্রাগ দিয়ে না করে প্রায় প্রতিনিয়ত এটা করা। এবং আর একটা বড় কথা হচ্ছে ছেলেদের মধ্যে এটা প্রচার করা যে তোমাদের কোনো বন্ধু যদি তোমরা জানতে পারো তারা ড্রাগ নিতে শুরু করেছে, বন্ধুভাবে তাদের কথা কাউকে না জানানো এটা অন্যায়, তারা যেন দ্রুত গিয়ে তার পরিবারকে জানায়, বাবা মাকে জানায়। কারণ মদ খাওয়ার সঙ্গে বা মদ্যপানের সঙ্গে তফাৎটা হচ্ছে মদ্যপান করলে বাবা মায়েরা চেষ্টা করলে বুঝতে পারেন, মুখ থেকে একটা ওই যারা গন্ধ নিতে পারেন।
সন্দীপ মুখার্জি, আপনার কাছে আবার ফিরে আসছি বিষয়টি নিয়ে। হ্যালো ওয়াশিংটন প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, আমরা আলোচনা করছি দক্ষিণ এশিয়ায় মাদক সমস্যা, আসক্তি এবং প্রতিকার নিয়ে। অনুষ্ঠান চলাকালে স্টুডিওতে সরাসরি ফোন করুন 2026193062 নম্বরে। ছোট্ট একটি বিরতি নিয়ে আপনাদের সঙ্গে আবার ফিরে আসছি।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ফ্রান্সিস বকুল কস্টা, এই যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো সাহায্য এই মাদক আসক্ত যারা তারা পাচ্ছে কিনা, বাংলাদেশে এরকম কোনো ব্যবস্থা কি আছে শিক্ষা প্রতিষ্ঠানে, এই বিষয়টা যদি আপনি একটু বলেন।
প্রথমত আমাদের সমাজ ব্যবস্থা এমন, একজন যদি আসক্ত হয়ে যায় তাকে সবাই ভিন্ন দৃষ্টিতে দেখা শুরু করে, না দূর দূর করে, একই অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানও। আজকাল কিছু কিছু ভালো শিক্ষা প্রতিষ্ঠান যারা একটু উন্নত তাদের মধ্যে কিছু শিক্ষক থাকেন যারা এই বিষয়ে বিভিন্ন যারা এই সচেতনতামূলক কাজ নিয়ে কাজ করে তাদের থেকে তারা কিছু ট্রেনিং নেয় এবং তারা তাদের স্টুডেন্টদের যেভাবে প্রশিক্ষণ দিতে থাকে, যদি কখনো পেয়ে যায় তার এই ধরনের কোনো, আমি জানি কতগুলো স্কুল আছে যাদের নাকি অ্যাওয়ারনেস ক্লাব আছে, ছাত্ররাই তাদের ওই পিয়ারদের সাহায্য করে যেন এই রাস্তায় না যায়, যদি চলে যায় তখন তারা ওই শিক্ষকের মাধ্যমে কোন একটা কাউন্সিলিং এর মাধ্যমে অথবা তারপর না হলে যার চিকিৎসার জন্য তারা পাঠায় না চিকিৎসা কেন্দ্রে।
আচ্ছা, আমাদের আরেকটি কল এসেছে, আমরা এই একই বিষয় নিয়ে বারবারই ফিরে আসবো আপনাদের কাছে, কলটা নেওয়া যাক। হ্যালো।
হ্যাঁ হ্যালো,
জি বলুন।
আমি শুভম দত্ত বলছিলাম, আমি ইন্ডিয়ার কলকাতা থেকে বলছি। তো আমার প্রশ্ন হচ্ছে যে সারা দেশের মধ্যে মাদক দ্রব্য বা মাদক মানে বিক্রি করার একটা প্রবণতা প্রচন্ড বেড়ে গেছে, এবং মানে এটা এত ক্ষতিকর প্রভাব ফেলছে সমাজের ওপর, অন্যভাবে অন্য জায়গা থেকে কিনছে এবং কিনে খারাপ জিনিস কেনার ফলে তারা মারা যাচ্ছে, অনেকে তাদের ফ্যামিলি সাফার করছে। যেমন কিছুদিন আগে আমাদের কলকাতার একটা জায়গা আছে, কলকাতা থেকে একটু আউটস্কার্টে, ডায়মন্ড হারবার বলে, তো ওখানে বিষ মদ কাণ্ডে প্রায় অনেক লোক মারা গেছিল। তো মারা যাওয়ার পরেই দেখেছিলাম যে তার দুদিন পরেই হঠাৎ সরকার থেকে একটা ঘোষণা করা হলো যারা ওই বিষ মদ খেয়ে মারা গেছে তাদেরকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই যে মারা যাওয়ার পরে যে সরকার স্টেপটা নিচ্ছে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ, 2 লক্ষ টাকাটা ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে সরকার কি এই যে বিষ মদটা, এই সরকারের কাছে তো সমস্ত রকম ইনফরমেশন থাকে, এই জিনিসগুলো ঘটার আগে কি কোনো স্টেপ নিতে পারে না, নাকি সরকার জেনে শুনে কোনো স্টেপ নেয় না? আর একটা ব্যাপার হচ্ছে এই যে জিনিসগুলো ঘটছে সমাজের বুকে এটা একটা ওপেন সিক্রেট, তো সরকার কি কোনো রকম ভাবে মানে এটার জন্য কে দায়ী, যারা বিক্রি করছে তারা দায়ী, নাকি যারা সেবন করছে মাদক দ্রব্য তারা দায়ী, নাকি সরকার দায়ী, মানে দায়ীটা কারা, এবং এটা কিভাবে পুরোপুরি জিনিসটাকে এই যে র‍্যাকেটটা বা এই চক্রটা আছে এটাকে পুরোপুরি কিভাবে বন্ধ করা যায়?
এই প্রশ্ন নিয়ে যাচ্ছি আমরা কলকাতায় সন্ধি মুখার্জির কাছে। সন্ধি মুখার্জি ডায়মন্ড হারবারে যে ঘটনা ঘটেছে সেটি এবং কারা দায়ী, সরকার না যারা সেবন করছেন তারা, তো আপনি এ বিষয়ে বলুন।
হ্যাঁ, যিনি প্রশ্ন করেছেন উনি উনি প্রশ্ন সঠিক এবং উনি যেটা বলেছেন সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং সত্যই, কারণ আমাদের বিভিন্ন দেশের রাজনৈতিক দলের তাদের কাছে সব থেকে গুরুত্ব পায় তাদের দলের হয়ে কাজ করা, প্রত্যক্ষভাবে তাদের দলের সুবিধে যেগুলো হয় সেটা নিয়ে কাজ করানোর একটি প্রবণতা আছে সারা দেশ জুড়ে এবং অনেক অনেক দেশে একই রকম, এবং তাদের কাছে বিশেষ করে মানুষের যে যেগুলো সমস্যা, যেমন তো ড্রাগের সমস্যা বা বিশেষ করে মদ্যপানের সমস্যা, এটা প্রায় পরিবারের সমস্যা এভাবে দেখার একটা প্রবণতা আছে, যে কারণে মানে এই সরকারের তরফ থেকে যে গুরুত্ব, যেমন যে আমাদের প্রশাসন যন্ত্রকে যেগুলো অবশ্য কর্তব্য বা কতটা কাজ হলো কতটা করা হলো না, এই যে খতিয়ান নেবার এইটা কিন্তু কোনো সেদিক থেকে কোনো গুরুত্ব অনেকটাই কম পায়, যে আলোচনাটা আমরা সবাই করছি, কারণ আমরা জানি এর ভয়াবহতা। আমরা বহু বছর, আমরা তো মানে 80 দশক থেকেই শুরু হয়েছে এটা, কিন্তু যেভাবে যারা বিক্রি করে দুষ্কৃতকারী, যারা র‍্যাকেট, যারা আমরা যেটা একটু আলোচনা করছিলাম টেররিস্ট গ্রুপগুলো, এটা খুব খুব বড় ফান্ডিং রোজগারের থেকে এরা করে। এবং আমরা জানি যে আফগানিস্তানে 2014 যখন ওই পাশ্চাত্য শক্তিগুলো চলে যাবে তখন এই পপে তারা থেকে যাবে, তাদের কোনো রোজগার নেই, আফি পপি কালচার বিয়ে কোথায় দাঁড়াতে পারে। অনেক বেশি গুরুত্ব দেওয়ার কথা যে সরকারের তরফে, রাজনৈতিক দলগুলির তরফে, কিন্তু আমার মনে হয় যে চাইলেই যে হবে এমন কথা নয়। সেই জন্য যারা প্রশাসনের দিকে অবশ্য আছে, বিভিন্ন পুলিশের মধ্যে অর্গানাইজেশন আছে, যেটা আমরা বলছিলাম যে ওই যারা দক্ষিত সেটা প্রয়োজনের তুলনায় বা তাদের তাদের যথেষ্ট দুর্বল, এবং যতটা গুরুত্ব দিয়ে যতটা মানে তার তার মানে ওই সমস্যার প্রথম প্রথম শাড়ির এইভাবে ধরে নিয়ে প্রতিদিনের জীবনে এলাকার মানুষের সঙ্গে এই সংস্থাগুলোর কাজ করে নিয়মিত ধরপাকড় করা, পুনর্বাসন চিকিৎসা ওটা তো একটা দিক, কিন্তু বন্ধ করাটা এটা অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজন, এবং তার জন্য অনেক বেশি সক্রিয় হওয়া দরকার।
ঠিক আছে, আমি
সরকারের তরফ থেকে আসার কথা।
ফ্রান্সিস বকুল কস্টা, এ বিষয়ে সরকারের কি করা উচিত আপনি যদি একটু উল্লেখ করতেন।
আমি একটু ভিন্নভাবে দেখি এটা, সরকারকে, সরকার তো আমি আপনি আমরা সবাই মিলে, আমরা যদি শুধু অন্যের উপর চাপিয়ে দিই তাহলে তো আমার ঘরের মধ্যে যে বন্যার পানি সেটা তো বন্ধ হবে না। যে আমাদের প্রত্যেককেই আজকে বুঝতে হবে যে আমাদের করণীয় কি, সেই হ্যাঁ গভর্নমেন্ট তারা অর্গানাইজ করতে পারে, নেতৃত্ব দিবে তারা, কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে, আদারওয়াইজ অসম্ভব। কারণ আমাদের আমি জানি যে যারা মাদক বিক্রি করে বা এর সঙ্গে যুক্ত তাদের পুলিশ, তাদের ডাক্তার, তাদের সায়েন্টিস্ট সব আছে, কাজে তারা 24 ঘন্টা খোলা রাখে, কাজে আমাদেরও 24 ঘন্টাই সচেতন থাকতে হবে যেন আমাদের ভিতরে এই সমস্যাগুলো না আসে, সবাইকে একসাথে আসতে হবে। না আমার ব্যক্তিগত একটা সাংঘাতিক একটা দৃঢ় বিশ্বাস হবে এটা বললে।
ডক্টর পারভিন,
আমার মনে হয় পরিবারের, প্রথমে আমরা পরিবার থেকে বুঝতে পারি, পরিবার থেকে যদি দেখা যায় যে বাবা মাকে অ্যাওয়ার করা হোক, ছেলে মেয়েদেরকে বাসায় আলোচনা করা উচিত যে সিগারেট এবং ড্রাগ অ্যালকোহল সম্বন্ধে খোলাখুলি আলোচনা করা উচিত, যে এগুলো খাওয়া খারাপ, এগুলো খেলে কি ভয়ঙ্কর মারাত্মক ঘটনা ঘটতে পারে, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া। দ্বিতীয়ত স্কুল কলেজে ওদেরকে বলে দেওয়া উচিত, এবং আপনাদের নিজেদের একটা ইয়েও আছে যে যদি বাচ্চাদের একাডেমিক পারফরমেন্স খারাপ হতে থাকে, দেখা যায় ছেলেটা হঠাৎ করে বিষণ্ণ হয়ে যাচ্ছে, তার চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, কোন রকম স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন হলে বাবা মাকে বুঝতে হবে যে কিছু হচ্ছে নাকি, তখন ওকে জিজ্ঞেস করতে হবে। এবং এইগুলো সরকারের সাহায্য ছাড়াও বাসায় নিজেরা যদি সামান্য লেভেলও আমরা শুরু করি তাহলে হয়তো কিছুটা ইম্প্যাক্ট হবে, যে নতুন নতুন মাদকাসক্ত তৈরি হবে না। কিন্তু এটার জন্য যে আগে সমূহ বললেন যে অনেক বেশি সক্রিয় প্রচেষ্টার দরকার, তো এটাই এটাই বলবো যে বাসায় এবং স্কুলে এবং পরিবারের মধ্যে অ্যাওয়ারনেসটা আনতে হবে এবং আলোচনা করতে হবে যে এটা খাওয়া একবার যদি খেতে চাও তাহলে তুমি কিন্তু সর্বনাশ হবে, তো চেষ্টাই করো না, চেষ্টা করাটাই ক্ষতিকর, কারণ এটা ব্রেনে যে পরিবর্তন করে সে তোমার আপনি ভালো হতে পারবে।
ডক্টর পারভিন, আপনার কাছে আবার ফিরে আসব, একটি ফোন কল এসেছে, দেখা যাক। হ্যালো, বলুন।
আমি প্রবীর ঘোষ, কলকাতা থাকি, হিউম্যানিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং র্যাশনালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমাদের কর্মক্ষেত্র সারা ভারতবর্ষে, আমরা এই ড্রাগ পেডলিংটাকেও একটা বন্ধ করতে চাই, কারণ ড্রাগের নেশাটা আমাদের পূর্ব ভারতের সবগুলো প্রদেশে ব্যাপক। এইটাকে নিয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম আমাদের দেশের ন্যাশনাল লেভেলের একটা চ্যানেলের জন্য তৈরিও করেছিলাম বছর পাঁচেক আগে। সেই সময় দেখেছি যে দেখিয়েছি আমাদের ফিল্মে মণিপুরে কারখানা যেখানে ড্রাগ তৈরি হচ্ছে, এগুলো দেখানোর পরেও ড্রাগ পেডলিং কিচ্ছু বন্ধ করা যায়নি। তখন যারা মণিপুর নিয়ে আন্দোলন করছিল তাদের রিকোয়েস্ট করেছিলাম, যারাই ড্রাগ পেডলিং করে তাদের পায়ে অন্তত গুলি করো। তারা পায়ে গুলি করেছিল কিছু মহিলার পায়। তারপরেও জানি মন্ত্রী, MLA, রাজনৈতিক নেতা, পুলিশ, মিলিটারি সবাই মিলে ড্রাগ পেডলিং করে, কারণ বিশাল প্রফিট, কোটি কোটি টাকার ব্যবসা। সুতরাং এইগুলোকে কিভাবে থামাবেন, এই দুর্নীতিটা কিভাবে থামাবেন, আমার এটাই প্রশ্ন।
সন্ধি মুখার্জি, আপনার কাছে যাচ্ছি।
আমি তো একথাই বলছিলাম, ধরুন অস্পষ্ট কতগুলো কথা কিংবা আবেগ, এটা দিয়ে আর যাই হোক, এই এত বড় একটা সমস্যা এবং যে সমস্যার মধ্যে একটা বিশাল টাকার অঙ্ক জড়িত, বহু এই সন্ত্রাসবাদী দলগুলো জড়িত সিস্টেমেটিক্যালি করে, সেখানে শুধু সদিচ্ছা থাকলে হয় না, পরিবারের মানুষকে সচেতন অবশ্যই হতে হবে, দেওয়ার চেষ্টাও করেন। আমরা প্রত্যেকের জীবনেই বুঝি পরিবার বা ছেলেরা বাইরে থাকেন বা কিছু, সেটা তো অশেষ এবং অত্যন্ত প্রয়োজন। যে আমি আবার যেটা বলি, যারা সরকারে আর যারা দল আছেন এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের তাদের মানুষের কল্যাণ করা প্রতিশ্রুতি দিয়ে তারা সরকারে আসেন বা রাজনীতি করেন, এবং ওই একটি একটি ভয়াবহ একটি একটি সমস্যা, এবং যেখানে অত্যন্ত বড় বড় ওই যে যারা র‍্যাকেট কাজ করে, যারা খুব পাওয়ারফুল, এটাকে ঠেকাতে হলে দরকার খুব পুলিশি ব্যবস্থা, নিয়মিত তদন্ত দ্রুত শেষ করে দ্রুত বিচার ব্যবস্থা, বিচার দ্রুত করে তাদের এই সাজার কনভিকশন সাজার ব্যবস্থা করা, এবং এবং এই তার একটা বড় নেটওয়ার্কিং গুলো খুব বড়। এবং আমি তো আগেই বলেছিলাম একজন লেফটেন্যান্ট কর্নেল মিলিটারি যে যার যার আই মিন পোস্টেড মণিপুরে, তাকে একটি কনভয় নিয়ে সঙ্গে ওই যে ড্রাগের কথা বললাম, প্রায় 20-20 টাকা মূল্যে সে ড্রাগ পাচার করতে দেখা গেল এবং তার আগে এয়ারপোর্টে পাওয়া গেল। সেটা করতে হলে নিয়মিত প্রচার আমাদের, এখন সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের টেলিভিশন মাধ্যম খুব সক্রিয়, তারা তুলে ধরেন, তারাও এই রাজনীতির যেমন খবরাখবর প্রতিদিনের জীবনে আসার পাশাপাশি এটা এটা অনেকটা মানে চুপচাপ নিঃশব্দে হয়, সুতরাং এটা কিন্তু এই সংবাদ মাধ্যমে যদি ক্রমাগত এটাকে সোচ্চার করা যায় তাহলে আপনা থেকে সরকার এবং রাজনৈতিক দলগুলো সক্রিয় করা যাবে, কারণ এটা এবং এটা করা অত্যন্ত প্রয়োজন, অনেক দেরি হয়ে যাচ্ছে। এবং এই সক্রিয় প্রতিদিনের জীবনে এবং যারা আমরা যারা সব বিভিন্ন মানুষেরা তারাও কিন্তু ক্রমাগত সোচ্চার হবেন, নিজে নিজের জায়গায় সভা করে, মিটিং করে, ইন্টারাক্ট করে তারা সংবাদ মাধ্যমে বলবে যেটা আমরা চাই এটা যেন করা হয়। তবে আমি আবার এক বলি, মানে বাস্তবিক দিক থেকে সংবাদ মাধ্যমের সোচ্চার হওয়া
খুবই দরকার,
মিডিয়া এবং টেলিভিশন এবং তার সঙ্গে রাজনৈতিক দলগুলোকে মানে শক্তিশালী তাদের দিয়ে তা করানো, প্রশাসনের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে এটাকে আনা এবং এটা প্রতিদিন এটাকে রিভিউ করা, মনিটরিং করা সরকারের তরফে, মন্ত্রিত্ব কোন গুরুত্বপূর্ণ মন্ত্রীর দিক থেকে যে প্রতি মাসে কাজ হলো, কতগুলো বন্ধ হলো, এবং এবং এই এটা একটা পুরো নিয়মিত রিভিউ করা, মনিটর করা অত্যন্ত প্রয়োজন।
আপনার কাছে আবার ফিরবো। ফ্রান্সিস বকুল কস্টা, আপনি কিছু বলতে চান এই বিষয়ে?
আমারও একই মত যে
এই মাদক ব্যবসা
সবাইকে না একসাথে আগের চেয়ে অনেক মানুষ সচেতন এবং আরো সচেতন হতে হবে, কারণ আমাদের মধ্যে যথেষ্ট সচেতনতা যদি থাকতো তাহলে নতুন ভাবে আর এই ডাক আসতো না। না নতুন নতুন ডাক, রঙের গতি পরিবর্তন, না ব্যবহারের যে ধরন সবকিছু বদলাচ্ছে। এবং সবচেয়ে কষ্টদায়ক হলো আমাদের মাদকের মধ্যে যে ভেজাল, এই ভেজালের ফলে আমাদের ছেলেদের মধ্যে যে সাইকিক প্রবলেম গুলো আগের চেয়ে অনেক। আমরা যে সময় কাজ শুরু করি ওই সময় 2-3% ছিল, এখন মাঝে মাঝে আমাদের এখানে 30% হয়ে যায়। না তাহলে এতে হলো আরো ভয়াবহ, এটা আমার মনে হয় সবাইকে এগিয়ে আসতে হবে একসাথে।
আপনি কি রাসায়নিক ড্রাগস, যেগুলি সিনথেটিক ড্রাগস, এরকম ড্রাগস এর কথা বলছেন? তো আপনি কি বিশেষ কোন ড্রাগস এর নাম উল্লেখ করতে চান যে কি ধরনের সিনথেটিক ড্রাগ এর কথা এখানে হচ্ছে এবং এটা লাভজনক ভীষণ ভাবে?
যেমন এখন ব্যাপকভাবে প্রচলন হচ্ছে জানি আমাদের বাংলাদেশে ইয়াবা, মেথ্যামফেটামিন, আমরা দেখেছি এটা খাওয়ার পরে তাদের মধ্যে সন্দেহ বা ঠিক এটা একদম প্রথমে চলে আসে না, একটা পর্যায়ে তারা তাদের শেষ পর্যন্ত সাইকিক ট্রিটমেন্টের দরকার হয়ে পড়ে না, কেউ জন্য পার্মানেন্ট ড্যামেজ হয়। অনেক সময় ফেনসিডিল আমাদের এখানে যেটা ব্যবহার হয় তার সাথে যেই কি বলে ভেজাল দিচ্ছে না, এটার সঙ্গে আমরা দেখলাম হেরোইন কিছুদিন আগেও ব্যবহার ছিল, তার মধ্যে যে কেমিক্যাল গুলো তারা দিত মিক্স করার জন্য, মিক্স করত বাড়াতো ভেজালের জন্য, হঠাৎ ছেলেগুলো দেখলাম অজ্ঞান হয়ে যাচ্ছে না মুহূর্তের মধ্যে।
তো যারা সেবন করছে, যারা সেবন করছে তারা কি জানে যে এই সমস্ত ড্রাগস বা মাদকের মধ্যে ভেজাল দেওয়া হচ্ছে যার ফলে একটা মানসিক অসুস্থতা, দীর্ঘকালীন মানসিক অসুস্থতা হতে পারে?
হ্যাঁ, তাদের ফেরার কোনো উপায় নেই, তারা জেনে খাচ্ছে।
আচ্ছা,
তারা শুরু করেছে তারা থামবে না, না চলবে যতক্ষণ পর্যন্ত না থামে তার।
ঠিক আছে,
ভেজাল হলো তার কোনো অসুবিধা নেই, খাবি।
আপনার কাছে আবার ফিরে আসবো, আরেকটি কল এসেছে। হ্যালো,
জি আমি কাশপিয়া বলছি বাংলাদেশ থেকে। আমার প্রশ্নটা হচ্ছে যে দক্ষিণ এশিয়ায় যে এখন মাদক রিলেটেড যে প্রবলেম গুলো এপিডেমিক আকারে বেড়ে যাচ্ছে এবং বাড়ার পিছনে অনেক কারণ আছে, আমার প্রশ্নটা হচ্ছে যে এটার প্রতিকার এবং রিহ্যাবিলিটেশন বলতে যেটা বোঝায়, রিহ্যাবিলিটেশন নিয়ে আসলে কি কি কাজ আমাদের দেশে করা হচ্ছে এবং যেটুকু করা হচ্ছে সেটা কি এনাফ কিনা, মানে যথেষ্ট করা হচ্ছে কিনা? কারণ উন্নত দেশে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিছু করা হচ্ছে মাদকাসক্তদের রিহ্যাবিলিটেট করার জন্য, ওদের উন্নত মানের চিকিৎসা দেওয়া হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে, কিন্তু আমাদের দেশে আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না। এ ব্যাপারে কি করা যেতে পারে অথবা কি করা উচিত আমাদের দেশের আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে আমার প্রশ্ন। এই ব্যাপারে আমি একটু জানতে চাই।
ডক্টর পারভিন, আপনার কাছে আমি যাচ্ছি যে পুনর্বাসন, পুনর্বাসন কি করা যেতে পারে, কি ধরনের পুনর্বাসন ব্যবস্থা নেওয়া উচিত?
পুনর্বাসনের জিনিসটা আসে
ডক্টর পারভিন, ডক্টর পারভিন আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও আপনার কাছে ফিরছি একই বিষয়ে।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
ডক্টর পারভিন আপনার কাছে ফিরে আসার আগে আমরা একটা কল নিয়ে নিচ্ছি, হয়তোবা একই বিষয় হতে পারে, দেখি। জি বলুন।
আমি বলবো?
জি জি বলুন।
আমি মোহাম্মদ মানিক মিয়া, গাইবান্ধা জেলা, বাংলাদেশ থেকে বলছি। আমি লেখক এবং গবেষক। যারা নেশা করে এটা তাদের স্বভাব, কিন্তু যারা করে না তারা কিন্তু স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষ, তাদের অনেক স্বপ্ন থাকে, বাস্তবায়ন থাকে। তো ডিএনএ বা সিএসএফ এইগুলো জিনিসগুলো যদি একজন সুস্থ মানুষের ভিতর প্রবেশ করা হয় ওই মাদকাসক্তি থেকে, শরীর থেকে নিয়ে, তো তারা কিন্তু অটোমেটিক সুস্থ মানুষটাও কিন্তু মাদকাসক্তি হয়ে যাবে। তো এই ব্যাপারে মানে বাংলাদেশের কোনো আইন নাই, কোনো ব্যবস্থা নাই, এবং এই যে করাপশনটা হচ্ছে, এই যে দুর্নীতিটা হচ্ছে, এই দুর্নীতি থেকে সুস্থ মানুষ, ভদ্র মানুষ, সুশীল সমাজের মানুষ কিভাবে বাঁচবে, এটাই আমার প্রশ্ন।
অনেক ধন্যবাদ। তো আমরা ডক্টর পারভিনের কাছে ফিরে যাচ্ছি যে মাদক আসক্ত যারা তাদের পুনর্বাসনের কি কি করা উচিত, পুনর্বাসন করার জন্য, এবং এর পরে আমরা যাব ফ্রান্সিস বকুল কস্টার কাছে দ্বিতীয় প্রশ্নের উত্তরের জন্য। ডক্টর পারভিন,
মাদকাসক্ত রিহ্যাবিলিটেশনে কতগুলো স্টেপ আছে? প্রথমে দেখতে হবে যে সে নিজে মোটিভেটেড কিনা, যে রিহ্যাবিলিটেশনে আসবে তাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমার একটা অসুখ আছে এবং আমাকে তার প্রতিকার চেতে হবে। তারপরে আসে ও কোথায় যাবে, প্রথমে ওকে পরিবেশ থেকে দূরে রাখতে হবে যেখানে সে কোনো ওষুধ মাদক সেবন করতে পারবে না। এখন এটা বিভিন্ন ধাপে ধাপে হতে পারে, এই মাদকগুলা শরীর থেকে সরাতে হবে, তার জন্য যে স্টেপ তাকে বলে ডিটক্সিফিকেশন। এখন এই মাদকগুলা তোমাকে আমাদেরকে এত অসুস্থ করে দেয় যে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ নিতে হবে, এবং এই ডিটক্সিফিকেশন এক মাস থেকে দু মাস সময় লাগতে পারে, কারণ এখনো সে ভারসাম্য নাই, তার সে চিন্তা শক্তি নাই। যতদিন সে সুস্থ না হচ্ছে, ব্রেন তার কিছুটা সুস্থভাবে চিন্তা করতে না পারে, তখনও পর্যন্ত তাকে থেরাপি বা রিহ্যাবিলিটেশনের, যে ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন বা মেন্টাল রিহ্যাবিলিটেশন শুরু করার কোনো লাভ নেই, কারণ এটা তার জন্য কোনো কাজে দিবে না। এজন্য এই পুরো রিহ্যাবিলিটেশন জিনিসটা অনেক সময় সাপেক্ষ এবং পয়সার দরকার। আর এই রিহ্যাবিলিটেশনটা, ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন, অনেকে যখন ড্রাগ খায় তারা নড়াচড়া বেশি করে না, দেখা যায় অনেক ফিজিক্যাল ডিসেবিলিটি হয়। তো ওই জন্য এক্সারসাইজ, নর্মাল যেগুলো আমাদের মানুষ, স্বাভাবিক মানুষ করে সেগুলো, এবং এগুলো ওই রিহ্যাব সেন্টারে ওরকম ফিজিক্যাল ফিটনেসের জায়গা আছে। তারপর তাদেরকে মেন্টাল ফিটনেসের জন্য তাদেরকে কোপিং স্কিল শেখানো হয়, যে কীভাবে হাউ টু সে নো, অথবা তাদেরকে তাদের মনের, তাদের যে দুর্বলতার জন্য তারা যেটা শুরু করেছিল, তাদেরকে মনোবল কীভাবে বাড়ানো যায়, এই সমস্ত কোপিং স্কিল শেখানো হয়, বা বিভিন্ন রকম থেরাপি আছে যেগুলো তাদের 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 তারা যেই দুর্বলতার জন্য ওষুধ সেবন করেছিল সেগুলা শেখানো হয়। এবং এগুলাই সবই সময় সাপেক্ষ ব্যাপার, কোনোটাই একদিন দুদিনের ব্যাপার না। একটা রিহ্যাবিলিটেশন সেন্টার যেগুলো আমেরিকায় ভালো কাজ করছে, প্রত্যেকের অ্যাটলিস্ট 6 মাস থাকতে হবে, এবং ডিসচার্জ যখন 6 মাস থাকবে তারপর তারা কোথায় যাবে সমাজে, সমাজে যে ছেড়ে দিলে ও কিন্তু আবারও শুরু করতে পারে, তখন ওকে একটা ভোকেশনাল স্কিলে কোথায় ঢুকাতে হবে। এখন সাধারণত দেখা যায় যে এরা হাই স্কুল ড্রপ আউট হয় অথবা কলেজে এক সেমিস্টার পড়ে আর পড়েনি, তখন তাদেরকে তারা যাতে কাজে লিপ্ত হয়, কারণ যদি কোনো কাজ না থাকে তাহলে খুবই সম্ভাবনা যে সে আবার আসক্ত হবে, কারণ এটাই হলো এই অসুখের ভয়াবহত্বটা যে সে আবার রিল্যাপস, এইটাই প্রিভেন্ট করতে হবে। তো তাকে কাজে লাগিয়ে দেওয়া, ভোকেশনাল রিহ্যাব, ছোটো ছোটো চাকরিতে জোগাড় করে দেওয়া, এবং অনেক সময় এরা আবার এই রিহ্যাব সেন্টারে ছোটোখাটো কাজও নিয়ে নেয়, তারা জ্যানিটার হয়, তারা ময়লা পরিষ্কার করে, কিচেনে কাজ করে, এবং খুব ছোট ছোট স্টেপে আগাতে হবে, কারণ এই এই মাদক এদেরকে এতই অসুস্থ করে দেয় যে এদের আর কোনো ইন্টেলেকচুয়াল কাজ করার ক্ষমতা থাকে না, অথবা কোনো শরীর শক্তি দিয়ে যে কোনো কাজ করবে, লেবার ওরকম কাজও করতে পারে না। ওই জন্য এদেরকে খুব ডেলিকেটভাবে হ্যান্ডেল করতে হয় অ্যাটলিস্ট ফর দ্য নেক্সট 1 ইয়ার, আর তারপরে স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে।
এদের প্রতি সহানুভূতিশীল এবং এদের ব্যস্ত রাখতে হবে। তো ফ্রান্সিস বকুল কস্টা, আপনি এ সম্পর্কে,
আমাদের বাংলাদেশে আমরা প্রথম রিহ্যাবিলিটেশন শুরু করি 1988 থেকে, না আমরা যদিও অনেক অনেক পিছনে আছি, আমাদের এই প্রফেশনে কাজ করার জন্য যেরকম লোকবল দরকার আমরা ওই ধরনের লোকবল এখানে পাচ্ছি না, এটা আমাদের রিসোর্সের সাংঘাতিক অভাব। তারপরও আমার জানা মতে বাংলাদেশে প্রায় 150 মতো রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, তাদের মধ্যে কয়েকজন তো একেবারে খুবই ভালো করতেছে আমরা জানি, তো এটার জন্য হ্যাঁ আমরা অনেক আগাচ্ছি। আর এখানে আমাদের দেশের আইন যেটা বললেন, আমাদের দেশের আইনে বলে যে কোনো একজন অ্যাডিক্ট তার সমস্ত রাষ্ট্রের দায়িত্ব তাকে চিকিৎসা করানোর জন্য, তো ওই আইনের দিক দিয়ে এখনো আমরা ততটা সরকারিভাবে ততটা কিছু করতে পারতেছে না। তবে এখনকার যে ম্যানেজমেন্ট আমাদের নারকোটিকে, তারা খুবই আপ্রাণ চেষ্টা করতেছে, আমরা আশা করতেছি যে খুব শীঘ্রই আমরা একটা সব জাতীয়ভাবে একটা পলিসি আমরা তৈরি করতে পারবো, যেন আমাদের দেশের মধ্যে যে সমস্ত পিছিয়ে পড়া বা অসুস্থ রোগীরা আছেন তারা সঠিক চিকিৎসা পাবে। না
আমাদের ফেসবুক ফ্যান পেজে বেশ কয়েকটি প্রশ্ন এসেছে এবং ইমেলও এসেছে। ফেসবুক ফ্যান পেজে তাপস প্রামাণিক মন্তব্য করেছেন, প্রশ্ন করেছেন, আমি মনে করি কোথাও আইন করার মাধ্যমে প্রচার চালাতে পারলে সমাজের এই অভিশাপকে দূরীভূত করা সম্ভব। একই ধরনের আরেকটি মন্তব্য পড়ছি, লিখেছেন চন্দ্রতারা, দীর্ঘ মন্তব্য থেকে একটুখানি পড়ছি, বাংলাদেশে মাদকাসক্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে, এর প্রধান কারণ যে কোনো রাস্তায় মাদক বিক্রি এবং সেবন একটি সহজ ব্যাপার, বিভিন্ন সামাজিক কারণে মাদকাসক্তি বেড়ে চলেছে, ঠিক তার সাথে পাল্লা দিয়ে অপরাধ হচ্ছে। এখানে আরেকটি কথা উল্লেখ করেছেন যে একজন মাদকাসক্ত ইচ্ছে করলেই তার আসক্তি থেকে নিজেকে ছাড়াতে পারেন না। এখানে কয়েকটি বিষয় উল্লেখ্য, যে একটি সামাজিক কারণে আসক্ত হয়ে পড়া, সেই সঙ্গে অপরাধ বাড়ছে, তো এ বিষয়ে সন্ধি মুখার্জি আপনি কিছু বলুন।
হ্যাঁ আমি বলি, যেটা আপনি বললেন ওই বিশেষ করে এটার সঙ্গে অপরাধ বাড়া, যেটা এই যে আমাদের ছোট ছোট চুরির ঘটনা শহরে হয়, আমি আমার মনে হয় অন্য যে আমাদের তৃতীয় বিশ্বের দেশে সেখানে ওই লোহার যেমন ওই হাইড্রেনের লোহার ঢাকা বা যে ওই পার্কে যে লোহার রেলিং, সর্বত্র লোহা কেটে, কারণ যারা একটু মানে দরিদ্র যে পরিবারগুলি বলছিলাম, যারা যারা দৈনন্দিন নানা রকম পরিশ্রমের কাজ করে বা পরিস্থিতি এলাকা থাকে, বা তারা কিন্তু ওই ড্রাগের নেশার আসক্ত হলে ওই ড্রাগ না নিয়ে তারা কিছুতেই থাকতে পারে না, তাদের মধ্যে একটা খুবই খুবই কষ্ট হয়, যে কারণে ওই পেটি থিফট গুলো কিন্তু বেশিরভাগটা এভাবেই হয়। তাছাড়া ওই বাড়ি থেকে কিছু বাইরের জিনিস কায়টা কিছু দিয়ে টেনে নিয়ে চুরি হয়ে যাবে, ছোট ছোট চুরি পেটি থিফট এইভাবেই হয়। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ দিকে যেটা তো গেল মানে যারা নিচু ধরে, কিন্তু একটা বোধ খুব বড় একটা আমার মনে হয় খুব মানে একটা কি বলবো দুশ্চিন্তার কথা হচ্ছে যে লিকার মানে মদ্যপানটাকে এত সহজ ভাবে নেওয়া হচ্ছে দিনের পর দিন, যে কারণ মদ্যপানের বড় বড় কোম্পানি তারা যেভাবে তাদের বিপণন করে সর্বত্র, এটা প্রায় মেনে নেওয়ার একটা বিপজ্জনক দিক হচ্ছে। এটাকে ধরেই কিন্তু ড্রাগ ধীরে ধীরে আসে আসতে আসা শুরু করে, ছোটবেলা থেকে মদ্যপান প্রায় ওটাকে মেনে নেওয়া যে হ্যাঁ এটাই স্বাভাবিক, এটা কিন্তু ধীরে ধীরে হয়ে যাচ্ছে। দেখবেন পাঁচটা তো বহুকাল আগে ছিল, আমরা জানতাম পাঁচটা অতটা ছিল না, তো এই যে রেস্ট্রিকশন গুলো কমে যাওয়া এবং তাতে ড্রাগ বিশেষ করে কম যারা তরুণ ছাত্রছাত্রী মধ্যে আসা, সেখান থেকে যারা একটু উচ্চবিত্ত যাদের মধ্যে পার্টি হয় সন্ধ্যাবেলা, তাদের ওই যারা উচ্চবিত্তে তারা বিভিন্ন জায়গায় জমায়েত হয়, তারা সোশ্যাল গ্যাদারিং, সেখানে কিন্তু এই ড্রাগ যেটা বিশেষ করে পার্টি ড্রাগ বলে এক ধরনের ট্যাবলেট, তারা ধরুন নানা রকম ট্যাবলেট গুলো ওই এক্সটেসি জাতীয় এটা এগুলো থেকে তৈরি, সেখানে খাওয়া এটা খুব একটা স্বাভাবিক হয়ে দাঁড়াচ্ছে শহরে। এটা কিন্তু এই বিভিন্ন স্তরে যেভাবে ছড়ায় এবং যেভাবে ছড়াচ্ছে, যেভাবে ছড়ানোর ব্যবস্থা করা হচ্ছে এই আমাদের ব্যবসার দিক থেকে, এক একদল ব্যবসার লোক তারা তাদের বড় গোডাউন, আমাদের অনেকগুলো বড় শহরে গোডাউন আমাদের উত্তর ভারতে বিশেষ করে সেখান থেকে ট্যাবলেট, যেরকম আমরা আগে বলছিলাম মণিপুর থেকে ওই বার্মাতে গিয়ে সে কেমিক্যাল অ্যাক্ট করে আবার করে আবার ভারতবর্ষে এবং প্রতিবেশী রাজ্য এবং পাশ্চাত্যে যেগুলো খুব বড় করে বিক্রয় এবং সন্ত্রাসবাদী দলগুলো তার সঙ্গে যুক্ত বা আফগানিস্তান রিলেটেড ওই এলাকাও তাই, সেই তুলনায় কিন্তু প্রচার ইত্যাদি ভালো করা ভালো বলা সবটা ভীষণ দরকার। পরিবারের নজরদারি, বন্ধু বান্ধবদের বলা, তোমরা বিবেকের খাতে কোনো বন্ধু যদি শুরু করে তোমরা তাকে ধরিয়ে দেবে নিয়ে যাবে, তাতে বন্ধুর পরিবার উপকার করবে, কিন্তু পাশাপাশি স্টেটস ধরুন রেসপন্সিবিলিটি, তাছাড়া কোনো মতেই সম্ভব না। কারণ যে গ্রুপটা করে যারা করায় তারা খুব ভিশাস এবং অত্যন্ত সক্রিয়, কারণ প্রচুর অর্থ রোজগারের জন্য, যেখানে সরকারের যে দায়িত্ব বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে এটা কিন্তু খুবই দরকার। কারণ ধরুন যখন ছেলেটিকে আটকে আটকে চোখে চোখে রেখে একটা একটা দিক, কিন্তু যেটা বন্ধ প্রিভেন্ট না করার জন্য যদি না করা যায় সেটা আমাদের স্টেটস রেসপন্সিবিলিটি, রাষ্ট্রযন্ত্রের কাজ, প্রশাসনের কাজ। এবং সব থেকে বড় দিক হচ্ছে এটাকে মনিটরিং করা। আমরা তো সব দেশ কেমন চলে আমরা মোটামুটি আন্দাজ করতে পারি প্রশাসন কিভাবে চলে রুটিন, তার মধ্যে একেবারে রিভিউ এবং মনিটর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদাধিকারীর দিক থেকে, এবং সেটাকে আমার মনে হয় প্রেস রিলিজ করে বলানো ভালো মানুষের জানার জন্য যে হ্যাঁ সরকার এত কাজ করছে, প্রশাসন কাজ করছে, যে এলাকা ছিল এতগুলি ধরা হয়েছে, পুলিশ এই কাজ করেছে, যেন নিয়মিত প্রচারের মধ্যে থাকে, প্রচার মাধ্যমে ক্রমাগত তুলে ধরা। আমরা রাষ্ট্রকে যতই বলি, রাজনৈতিক দলকে যতই বলি, সংবাদ মাধ্যমে টেলিভিশনে ক্রমাগত যদি প্রচারটা গুরুত্ব যদি পায় অন্যান্য
আজকাল রাস্তাঘাটে মাদক বিক্রি বেড়েছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন?
না এটা তো কেউ দেখেনি, কিন্তু সত্য এখন মোবাইল ফোনের যুগ, যদি এখন কোন নির্দিষ্ট কোন আড্ডা বা আখড়া নেই যেখানে মাদক পাওয়া যাবে না, আপনি বাসায় বসে, রেলওয়ে স্টেশনে বসে, যেইখানে মার্কেটে বসে, যেইখানে আপনি ফোন দিবেন তারা চলে আসবে এবং মাদক চলে আসবে যার যার হাতে। ইভেন স্কুল গেটে তারা দাঁড়ায়, স্কুল গেট থেকে দিয়ে তারা স্কুলে পর্যন্ত পাস করে না। হ্যাঁ চারিদিকে, এটা জানি না কিভাবে সম্ভব হবে, চারিদিকে মাদকের ফয়লাভ আমাদের, হ্যাঁ বিশেষ করে আমাদের যে বড় বড় শহরগুলোতে। এখন সবচেয়ে দুঃখজনক আমাদের গ্রামে গঞ্জের হাট বাজারেও এই মাদকের ছড়াছড়ি আমরা প্রায় দেখি। আমাদের রুগীদের মধ্যে যারা আসে গ্রাম থেকে আসে, যা কল্পনা করে নাই 10 বছর আগে, সেই জায়গা থেকে রুগীরা আসছে, যেটা ওই গরিব ধনী বা শিক্ষিত অশিক্ষিত সবার জন্য সমস্যা, আসলে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য না।
আচ্ছা আমাদের সবশেষ একটি মন্তব্য এসেছে, ইমেল মন্তব্য, কামাল পাশা তুহিন শিমুলিয়া পাকুন্দিয়া কিশোরগঞ্জ থেকে লিখেছেন, মাদকে না বলুন, কারণ মাদকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের যুব সমাজ, তাই যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে সরকার পক্ষ থেকে আইনের মাধ্যমে প্রতিরোধ প্রতিহত করতে হবে। এই বিষয়ে আমরা আলোচনা করেছি, ছোট্ট করে। তো আজকে আর হাতে একদমই সময় নেই, আগামীতে আবারও এই বিষয়ে আলোচনা করব বলে আশা রাখছি। আজকের অনুষ্ঠানে যারা অতিথি ছিলেন এবং শ্রোতাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আসর এখানে শেষ করতে হচ্ছে, অনেক ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।